السلام علیکم ورحمۃ اللہ. اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمدا عبدہ ورسولہ اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین ایاک نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ربنا وبصر رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم.
গত খতবায় ওয়াকফে দেবের নববর্ষের ঘোষণা হয়েছে, সে কারণে এখন যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতের বিষয়ে নিয়ে আলোচনা সম্ভব হয়নি, আজকে পুনরায় সেই একই বিষয়ের দিকে ফিরে যাচ্ছে। এই আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার কথা উল্লেখ আছে, যে দোয়া তিনি আল্লাহ তাআলার দরবারে করেছিলেন। গত খতবার পূর্বের খতবা যা বর্ণনা করেছি তারপরের অংশ আজকে বর্ণনা করব, অর্থাৎ দোয়ার পরের অংশ বর্ণিত হবে। সেই মহান রাসূলের জন্য চারটি বিষয়ের দোয়া করেছিলেন তিনি। প্রথমটি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তা আমরা আলোচনা করেছি। এখন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, অর্থাৎ তাদের কেশে রাসূল কিতাব বশরিয়তের গ্রন্থ শরীয়ত শিখাবে, কিতাব শিখাবে, তাদেরকে তার শিক্ষা দেবে এবং হিকমত বোঝাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যেভাবে আমি পূর্বে বলেছি, তা হল তিনি আল্লাহর কাছে আকুতি করেছেন যে হে খোদা, এই মহান রসুলের উপর যে আয়াত তুমি নাজিল করবে, সেই মহান রসুল নাজিলকৃত যে আয়াত নিয়ে যাদের জন্য তিনি আসবেন তাদের সামনে যে আয়াত তেলাওয়াত তিনি করবেন। হুজুর বলছেন যে এই আয়াত তেলাওয়াতের অর্থ শুধু এটি নয় যে তিনি শুধু আয়াত যে আয়াত নিয়ে এসেছেন যাতে শিক্ষণীয় দিকও আছে, যাতে লেসন আছে মানব জাতির জন্য, যাতে শাস্তির সংবাদও আছে, রসুল শুধু এগুলো পড়ে শোনানোর জন্য আসবেন না, এই দোয়া ইব্রাহিম করেননি। আমি যেভাবে বলেছি গত খুতবার পূর্বের খুতবায় আমি এটি বলেছি যে আগত মানব জাতির জন্য যে আদর্শ, যে নমুনা আল্লাহ তাআলা বা যে শিক্ষা তিনি নাজিল করবেন, সেগুলো মানব জাতির জন্য একটা লেসন, একটা শিক্ষা। দোয়া হলো যে এই মহান রসুল যিনি ভবিষ্যতে মানব জাতির জন্য আসবেন এবং যার জন্য তোমার দরবারে আমার দোয়া, হে খোদা, যে সেই জন্য ইসমাইলের বংশ থেকে আবির্ভূত হয়। সেই নবী শুধু তার যতদিন জীবিত থাকবেন ততদিনই সেই আয়াতের তেলাওয়াত কাল যেন শুধু সেই তার জীবনকালেই না হয়, শুধু সমসাময়িক যুগের মানুষ বা স্বজাতির কে শিক্ষা দেওয়ার জন্য তিনি হবেন না, বরং এই মহান রসুল কেয়ামত পর্যন্ত আগত সকল জাতির জন্য রসুল হবেন, এই দোয়া ইব্রাহিম করেছিলেন। তাই এই শিক্ষা লিখিত আকারে যেন তাদের হাতে থাকে, যেন কেয়ামত পর্যন্ত মানব প্রজন্ম এর উপর আমল এবং অনুশীলন করতে পারে। ইব্রাহিমের দোয়া থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছিল। তার এই জ্ঞান ছিল যে যুগে এমন রসুল আসতে যাচ্ছেন যার শিক্ষা কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত, যে বিস্তৃত থাকবে। তাই তিনি দোয়া করেন এই নবী যাদের ভিতর এবং যে যুগে আবির্ভূত হবেন তাদেরকে যেন তোমার কিতাবের ঐশী কিতাবের শিক্ষা দেয়, এই সমস্ত শিক্ষা, এই আয়াত যেন এক স্থানে লিখিত আকারে হয়। সত্যিকার অর্থে এই দোয়া আল্লাহ তাআলাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন যে যে মহান রসুল আবির্ভূত হবেন তার উপর যে শরীয়ত নাযিল হবে তা পুরোটাই লিখিত আকারে হবে, আর এমন ভাবে থাকবে যে কিয়ামত পর্যন্ত এর একটি বিন্দু বিন্দু বিসর্গ এদিক সেদিক হবে না বা হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে শুধু কোরআনই একমাত্র গ্রন্থ যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার ইত্তরাধানের পর লিখিত আকারে উম্মতের হাতে এসেছে। এরপর আল্লাহ তাআলা এমন হাফেজে কোরআন সৃষ্টি করেছেন যাদের হৃদয়ে এবং স্মৃতিপটে কোরআনের প্রতিটি অক্ষর, প্রতিটি হরফ সংরক্ষিত আছে তাদের মেমোরিতে। বরং আজ পর্যন্ত এমন মানুষ সেই জন্ম হচ্ছে, আর আল্লাহ তাআলা যে শিক্ষা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রবর্তন করেছেন, জারি করেছেন বা যে কিতাবে ও সেটিকে কাগজের কিতাবে গ্রন্থে সেটিকে সংরক্ষণ করেছেন এবং মানব হৃদয় এবং স্মৃতিপটে সে তার হেফাজতের ব্যবস্থা করেছেন, এমন ভাবে এর তত্ত্বাবধান বা হেফাজতের ব্যবস্থা করেছেন যে অন্য কোন নবীর উপর নাযিলকৃত আয়াত বা কিতাবের এভাবে রক্ষণাবেক্ষণ হয়নি। কোরআনে কারীম ছাড়া অন্য কোন ঋষি গ্রন্থ এই দাবি, অন্য কোন গ্রন্থ দাবি করতে পারে না যে তার প্রতিটি হরফ এলহামি এবং সুরক্ষিত। অথচ কোরআনের দাবি হল প্রথম দিন থেকে এটি যেভাবে নাজেল হয়েছে, অবতীর্ণ হয়েছে, সেভাবে এটি সংরক্ষিত আছে। বরং জের জবর পেশ দাড়ি কমা পাঞ্চুয়েশন এত খুঁটিনাটির সাথে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, পুঙ্খানুপুঙ্খ রূপে হেফাজত করেছেন যে এর কোন দৃষ্টান্ত নেই। তো এই গ্রন্থ সেই রসুলের উপর নাজেল হয়েছে যার উপর আল্লাহ তাআলা শরীয়তকে পরিপূর্ণতা দিয়েছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, আলিয়া উম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অর্থাৎ আমি তোমাদের কল্যাণের জন্য, তোমাদের মঙ্গলের জন্য তোমাদের ধর্মকে সম্পূর্ণ করেছি, আমার অনুগ্রহকে পরিপূর্ণতা দিয়েছি এবং ধর্ম হিসেবে তোমাদের জন্য ইসলামকে পছন্দ করেছে, সমস্ত নেয়ামত আমি তোমাদেরকে দান করেছি। এই ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে কারীমে করেছেন। এটি যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া গৃহীত হওয়ার কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এই মহান রসুলের সত্তায় সমস্ত নেয়ামত পরিপূর্ণতা লাভ করেছে, সমস্ত শিক্ষা প্রকাশ লাভ করেছে, সকল ঐতিহাসিক ঘটনায় একত্রিত করা হয়েছে, পূর্বের শরীয়তের এটি সমাহার, আর পূর্বের শরীয়তের শিক্ষার মান বর্ণিত হয়েছে, যার আল্লাহ তাআলা যার মাধ্যমে বলেছেন যে তোমাদের শরীয়ত পরিপূর্ণতা লাভ করেছে, কোন অতীতের শরীয়ত এর সমকক্ষ হতে পারে না, অতীতের কোন ঐশী গ্রন্থ এর সমকক্ষ হবে না। বাস্তবিক পক্ষে এটি একমাত্র ঐশী গ্রন্থ যা আল কিতাব আখ্যায়িত হওয়ার যোগ্য। আর শুধু শরীয়তের শিক্ষাই নয়, ধর্ম শুধু ধর্মীয় কথাই নয়, বিজ্ঞান এবং জ্ঞানের বিভিন্ন বিষয়েতে আলোচিত হয়েছে, যা অতীতের শরীয়তের যুগে বোঝা তো কোনোভাবে সম্ভব ছিল না, সুদূর পরাহত বিষয় ছিল তাদের জন্য। স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লামের যুগেও একমাত্র হযরত সাল্লাল্লাহু সাল্লাম ছাড়া অনেকেই আর কেউ সেই কথাগুলো বুঝত না। এগুলো ভবিষ্যতের খবর ছিল, সংবাদ ছিল, যে যুগে দেয়া হয়েছে হযরত ইসলাম ছাড়া অন্য কারোর জন্য বোঝা সম্ভব ছিল না। তো এটি এই কোরআনে কারিমের আল কিতাব হওয়ার উৎকর্ষতা, আর মূল অবস্থা এটিকে আল্লাহ তাআলা কায়েম রেখেছেন, এর মূল অবস্থাকে আল্লাহ তাআলা মূল অবস্থায় হেফাজত করেছেন। আল্লাহ তাআলা এই কথা ঘোষণা করেছেন যে কিতাব যা মহান রসুলের উপর নাযিল হয়েছে আমি এর হেফাজত করব, এর অবস্থাকে কেউ বিকৃত করতে পারবে না। যেভাবে আল্লাহ তাআলা স্বয়ং বলেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এই কোরআনকে আমরাই নাযিল করেছি আর আমরাই এর হেফাজত করব। আর এই হেফাজত এবং সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা প্রথম দিন থেকেই করেছেন, আর হযরত মুহাম্মদ সাল্লামের যুগেই এটিকে লিখে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, রাসূলের যুগে এটিকে কোরআন আয়াতগুলোকে লিখে সংরক্ষণ করা হয়েছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন এই আয়াতের বরাতে যে এই গ্রন্থকে, এই কিতাবকে আমরাই নাজিল করেছি আর আমরাই এর তত্ত্বাবধানকারী। 1300 বছর ধরে ভবিষ্যৎবাণীর সত্যতা প্রমাণিত হচ্ছে, এখন পর্যন্ত কোরআনে কারিমে পূর্বের ঐশী গ্রন্থের মতো পৌত্তলিকতাপূর্ণ কোন শিক্ষা অনুপ্রবেশ করেনি। ভবিষ্যতে কোন যুক্তির নিরিখে বলা যায় না যে এইটিতে কোন প্রকারের পৌত্তলিকতাপূর্ণ শিক্ষা প্রবেশ করতে পারে, কারণ লক্ষ লক্ষ মুসলমানের হাফেজ, সহস্র সহস্র এর তাফসির রয়েছে, দৈনিক 5 বেলা এর আয়াত নামাজের তেলাওয়াত হয় আর প্রত্যেক দিন কিতাবের তেলাওয়াত হয়। এইভাবে পৃথিবীর সকল দেশে এটি ছড়িয়ে যাওয়ার কোটি কোটি কপি বর্তমান থাকা, পৃথিবীর সকল জাতির শিক্ষা সম্পর্কে অবহিত হওয়া, এই সমস্ত বিষয়গুলো এমন যার নিরিখে যুক্তি এটিকে আবশ্যক মনে করে যে ভবিষ্যতেও কোন প্রকারের পরিবর্ধন কোরআনে হওয়া অসম্ভব। অর্থাৎ এটি কথার প্রমাণ যে ভবিষ্যতেও এতে কোন প্রকারের পরিবর্তন আসতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা নিজ প্রতিশ্রুতি অনুসারে আজ পর্যন্ত, অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাম যখন এই কথাগুলো লিখেছিলেন তারপরও 100 বছর অতিবাহিত হয়ে গেছে, কোরআনে কারিমকে আল্লাহ তাআলা আজ পর্যন্ত হেফাজত করে আসছেন। তো মুসা আলাইহিস সালাম যেভাবে বলেছেন যে ভবিষ্যতে কোন যুক্তি এটি প্রস্তাব করতেই পারে না যে এর শিক্ষা পরিবর্তন আসতে পারে, সেই খোদা যিনি চিরস্থায়ী এবং স্থায়িত্ব দাতা, তিনি এর হেফাজত করতে থাকবেন ইনশাআল্লাহ। আধুনিক যুগে দাজ্জাল একটি চাল চলেছে কোরআনে পরিবর্ধনের, কিন্তু এই ষড়যন্ত্র তাদের কখনো সফল হবে না। পূর্বেও দু একবার আমি কোরআনে কারিমে পরিবর্ধনের অপচেষ্টা বা নতুন কোরআন পৃথিবীর সামনে পেশ করার ষড়যন্ত্রের কথা পূর্বে বলেছি। খ্রিস্টানদের পক্ষ থেকে ষড়যন্ত্র হয়েছে, অনেক ভয়াবহ ষড়যন্ত্র ছিল। প্রথমবার তারা এটি ফোরকানুল হক নামে ছেপেছে, নিজেদের পক্ষ থেকে কিছু শব্দ গড়ে, কিছু কোরআনের শব্দ নিয়ে মিলিয়ে জুড়ে একত্রিত করে কিছু আয়াত তারা গড়েছে, বানিয়েছে কৃত্রিম ভাবে, কিছু সূরা তারা লিখেছে 30 বা 33টি। আর এটি প্রথমবার 1999 সনে ছেপেছে। অ্যাংলিক্যাল চার্চের পক্ষ থেকে তারা মনে করেছে যে ধরে নিয়েছে যে আগত মসির আগমনের সংবাদ দেওয়ার এটি সস্তা সহজ উপায়, মুসলমানদেরকে প্রথমেই মানসিকভাবে প্রস্তুত করা যাবে। ফোরকানুল হক নামে একটি বই তারা প্রকাশ করেছে, সে যুগে এই খবর এসেছে। কুয়েতে এটি বিতরণ হচ্ছিল বা বাচ্চাদের পড়ানো হচ্ছিল। এ সম্পর্কে আরবিক ডেস্কে বলেছিলাম যে খবর নেন, কিন্তু রিপোর্ট আসেনি, বড় দেরি হয়ে গেছে, রিপোর্ট আসা উচিত ছিল। 2 বছর পূর্বে এই খবর ছাপে, আমেরিকা থেকে এটি ছেপেছে। এছাড়া কোরআনে পরিবর্তন হস্তক্ষেপের আরো একটি হীন চেষ্টা মুসলমানদের একটি দল করেছে, যারা শরীয়তের বিরুদ্ধে দণ্ডায়মান। এরা কোরআন শরীফ থেকে যুদ্ধ এবং জিহাদ সম্পর্কিত যত আয়াত আছে সেগুলো বের করে দিতে চায়। একান্ত ভীরুতাপূর্ণ এবং কাপুরুষ শ্রেণী এটি। পাশ্চাত্যের সমাজকে বা অন্য ভাষা যদি বলতে হয় খ্রিস্টানদেরকে এরা সন্তুষ্ট করতে চায় বা ধর্মের সাথে এদের কোন সম্পর্ক নেই। কোরআনে কারিমে পরিবর্তন করে মুসলমানদের ভিতরে এরা বিপত্তি দেখাতে চায় ইসলামী শরীয়তের ভিতরে। এটি হলো এদের হীন চেষ্টা। এই চেষ্টা খ্রিস্টানদের পক্ষ থেকে হোক বা সেই শ্রেণীর পক্ষ থেকে হোক যারা মুসলমান হওয়ার দাবি করা সত্ত্বেও নিজেদের মূলে কুঠারাঘাত করতে চায় বা মুনাফিকের ভূমিকায় তারা পালন করুক না কেন, যার পক্ষ থেকেই হোক, যেই কোরআনে কারিমে তারা যেই পরিবর্তনের চেষ্টা করছে এই ক্ষেত্রে তারা অবশ্যই ব্যর্থ হবে, সফল হবে না। আল্লাহ তাআলার নিজেরই এটি প্রতিশ্রুতি। এরা শুধু জাগতিক দৃষ্টিকোণ থেকে বিষয় দেখে, তারা মনে করে যেভাবে বাইবেলে মানবিক হস্তক্ষেপ সফল হয়েছে, মানুষের হস্তক্ষেপ সেখানে বাইবেলে হস্তক্ষেপ করে যেখানে তারা সফল হয়েছে কোরআনেও সেটি সম্ভব। অর্থাৎ বাইবেল বা অন্য কোন গ্রন্থের সাথে গ্রন্থের ক্ষেত্রে খোদার এমন কোন প্রতিশ্রুতি নেই, কোরআন একমাত্র ঐশী গ্রন্থ যার সম্পর্কে খোদার প্রতিশ্রুতি রয়েছে। আর এর কারণ হল এটি সেই মহান রসুলের উপর নাযিলকৃত কিতাব গ্রন্থ যার শিক্ষা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বলবৎ এবং প্রতিষ্ঠিত থাকবে। তো অমুসলিম হোক বা মুসলমান যাদের আল্লাহর উপর ঈমান আছে তাদের এই সব কিছু দেখে যে এটি একমাত্র গ্রন্থ যা মূল অবস্থায় সংরক্ষিত আছে, এটি দেখে তাদের জালিয়াত বা ধোকা বা প্রতারণাকে পরিহার করে এর শিক্ষার উপর ভাবা উচিত। একদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই মহান রসুলের জন্য দোয়া ছিল যে তিনি দোয়া করেছেন যে আল্লাহ তাকে গ্রন্থ কিতাব দাও, এবং আর অপরদিকে আল্লাহ তাআলা বলছেন যে আমি ইব্রাহিমের সেই দোয়া গ্রহণ করেছে শুনেছে। আর সেই মহান রসুল আরবে এসেছেন, প্রেরিত হয়েছেন, যিনি এই কিতাবের শিক্ষা দেন। আর শিক্ষার প্রভাব কি তাও পৃথিবী দেখেছে। তা সত্ত্বেও এই শত্রুতা চোখে যদি কেউ পট্টি বেঁধে রাখে তাহলেই সম্ভব, বা আল্লাহ সত্তার উপর ইমান না থাকলে এমন শত্রুতা করা যায়, বা শুধু দুষ্কৃতি আর ফেতনা ফাসাদ আর বিশৃঙ্খলা যদি কারো উদ্দেশ্য হয় তাহলেই সে এমনটি করতে পারে। আল্লাহ তাআলা বলেন যে শিক্ষা যেহেতু পরাকাষ্ঠা লাভ করেছে, আর এই রসুল ও খাতামুল আম্বিয়া তাই কোন এই রসুলের অনুসরণ এবং দাসত্ব ছাড়া কোন রসুলও আসতে পারে না, আর অন্য কোন ঐশী গ্রন্থও নাজেল হওয়া সম্ভব নয়। তোমরা এই প্রতারণাপূর্ণ কাজ বা চেষ্টা যদি করতে হয় করো, করে দেখো, কিন্তু কখনো সফল হবে না। এই ঐশী গ্রন্থের রক্ষণাবেক্ষণ আর সেই শরীয়তের হেফাজত এবং রক্ষণাবেক্ষণ আল্লাহ তাঁর বিশেষ বান্দাদের মাধ্যমে করেন, আর এই যুগেও তিনি তাঁর জেরিউল্লাহ বা আল্লাহর সিংহকে আল্লাহ স্বয়ং প্রেরণ করেছেন, যিনি যার দাজ্জালের মুখ বন্ধ করার ছিল। তাই যত ইচ্ছা চেষ্টা করো, এটি আল্লাহর তাকদীর, এটি শয়তানের বান্দা আর আল্লাহ তাআলার বান্দাদের ভিতর মাঝে শেষ যুদ্ধ, আল্লাহর যাতে আল্লাহর বান্দারা অবশ্যই সফল হবে। বিরুদ্ধবাদীরা যে আজকে ষড়যন্ত্র করছে, এটিও খোদা তাআলার ইচ্ছাতেই হচ্ছে, আর হুজুর সাল্লাল্লাহু ইসলামের ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ তাআলা আসলে এই কথা বোঝাতে চান যে সমস্ত শক্তির উৎসস্থল হলাম আমি। আল্লাহ বলেন যে আমি যখন কোনো কিছুর সিদ্ধান্ত করি তা অবশ্যই ঘটিতব্য। তাই হুজুর বলছেন যে এদের দাজ্জালিয়াত সফল হতে পারে এমন কোন আশঙ্কা আমাদের নেই। হ্যাঁ, কিছু নির্বোধের বা কম জ্ঞানের মানুষের নষ্ট হওয়ার আশঙ্কা থাকে মুসলমানদের ভিতর, কেউ কেউ এদের কথা শুনে ইমান হারায়, কিছু তো নিষ্পাপ বা নির্বোধ হওয়ার কারণে আর কিছু দুষ্কৃতির কারণে নষ্ট হয়। তো যারা মুসলমান হওয়ার দাবি করে এই কোরআনের শিক্ষার কারণে মুসলমান হিসাবে আত্মপ্রকাশ করে না বা পরেশান না হয়ে এই যুগের আল্লাহ তাআলার সিংহের কাছে, জেরিউল্লাহর কাছে খোদার এই কিতাবের জ্ঞান অর্জন করা উচিত, তার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, যেন তারা বুঝতে পারে যে সঠিক শিক্ষা কি আর ভুল কি। কোরআনের শিক্ষামালা চিরস্থায়ী, চিরকাল থেকে চলে আসছে, সব সময় থাকবে, এর প্রতিটি অক্ষরের হেফাজত আল্লাহ তাআলা করছেন সেদিন থেকে যেদিন এই কিতাব নাজিল হয়েছে, এবং আল্লাহ তাআলা এর হেফাজত রক্ষণাবেক্ষণ করবেন, এটি আল্লাহর প্রতিশ্রুতি। সুতরাং কোরআন এমন একটি গ্রন্থ যা কেউ পরিবর্তন করতে পারে না। কিছু মুসলমান মনে করে যে এর কিছু শিক্ষা কোরআনের কোন শিক্ষা রহিত হওয়া উচিত, অ্যাব্রোগেট হওয়া উচিত। কিন্তু যে শিক্ষা কোরআনে বর্ণিত হয়েছে তাদের কোরআনের এই শিক্ষাকে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের প্রেমিক এবং এই যুগের ইমামের কাছে বোঝা উচিত, যাকে আল্লাহ তাআলা সরাসরি এই কাজের জন্য এই যুগে নিযুক্ত করেছেন। কোরআনে কারীমের শিক্ষা সম্পর্কে এই গুরুত্বপূর্ণ কথা প্রণিধানযোগ্য। কিতাব শব্দের একটি অর্থ হল আদেশ, কিছু শিক্ষামালা, কিছু আদেশ নিষেধ এবং কিছু অবশ্যকরণীয় কথা। তো অবশ্যকরণীয় ফরজ, এটিকে ফরায়েজ শব্দের জন্য ব্যবহার হয়েছে। এইগুলোর উপর কিভাবে আমল করতে হবে, যাতে কখনো এগুলো এমন যাতে কোনো পরিবর্তন আসতে পারে না যে আবশ্যকীয়। আল্লাহ তাআলার আদেশমালা বা নির্দেশমালা যা আছে তা অবস্থা এবং পরিবেশ অনুসারে ভিন্ন ভিন্ন হয়ে থাকে এর উপর আমল। আর যে সমস্ত আদেশ বা নির্দেশমালা রয়েছে কিছু ব্যক্তিগত ব্যক্তির সাথে সম্পর্ক করে, কিছু জাতিগত অবস্থার সাথে সম্পর্ক রাখে। ব্যক্তিগত ক্ষেত্র হল যেমন ইবাদতের ভিতর ফরজ নামাজ আছে, নফল আছে। নফল হলো এটি ঐচ্ছিক নামাজ, ইচ্ছা করলে পড়তেও পারে নাও পারে। আর ফরজ নামাজের ভিতর বাজামাত নামাজ রয়েছে, দাঁড়িয়ে পড়তে হয়, উজু করে পড়তে হয়, এগুলো হলো এই সম্পর্কে নির্দেশ। কিন্তু একই সাথে অসুস্থ এবং মুসাফেরকে কিছু ছাড়ও দেওয়া হয়েছে। তো এটি হলো কামেল এবং সম্পূর্ণ শিক্ষা যা কোরআন দিয়েছে। আরো অনেক এমন দৃষ্টান্ত আছে। আর জাতিগত সামগ্রিক যে সমস্ত শিক্ষা আছে, যেমন জেহাদ বা যুদ্ধের শিক্ষা, যে শিক্ষা দেখে সেই শ্রেণী লজ্জাবোধ করে যারা এটিকে পরিবর্তন করতে চায়, এখন কোরআন শরীফ থেকে এটিকে বের করতে চায়। তো প্রথম কথা হল, যে সমস্ত দেশের দাসত্ব করে এরা, দাসত্বের কারণে এরা কাপুরুষতা প্রদর্শন করছে, এদের চাটুকারিতা করছে, এদের তোষামত করতে চায়, এই দেশগুলোকে যুদ্ধ করে না। এদের ইতিহাস তো নিষ্পেষণমূলক যুদ্ধে কলুষিত। আর এই যুগে বিভিন্ন দেশকে এরা অন্যায় ভাবে জবরদখল করে রেখেছে, আর সেখানে স্থায়ী যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে। তাই মুসলমানদের লজ্জিত না হয়ে এদের লজ্জিত করা উচিত, এদের এই সমস্ত দেশগুলোকে লজ্জা দেওয়া উচিত, লজ্জিত করা উচিত যে বলো কি আর করছো কি, সত্যিকারের মুসলমান কেমনটি করা উচিত। দ্বিতীয়ত, কোরআনে যেখানে জেহাদের নির্দেশ রয়েছে, সেখানে অর্থাৎ তরবারির জেহাদ বা তলোয়ারের জেহাদ, বন্দুকের জেহাদ কথা যেখানে আছে, এগুলো শর্ত সাপেক্ষ। অর্থাৎ তোমাদের উপর যদি কেউ জুলুম করে, আক্রমণ করে, অত্যাচার করে, তাহলে তরবারি ব্যবহার করো, কিন্তু যুদ্ধ যখন বন্ধ হয়ে যায়, কেউ যদি আত্মসমর্পণ করতে চায়, তাহলে সেখানে আক্রমণের আর বাহানা তালাশ করবে না। একইভাবে আরো অনেক নির্দেশ আছে, যেমন যুদ্ধবন্দীদের সাথে ইনসাফ করো, আদল এবং সুবিচার করো। তারপর আল্লাহ তাআলা বলেন যে যুদ্ধ এবং জেহাদ, অর্থাৎ তরবারির যুদ্ধ যদি করতে হয়, তাহলে তার সিদ্ধান্ত করবে যুগের শাসক, যুগের হাকাম, উলুল আমর, প্রত্যেক জায়েদ বকরের কাজ নয় এটি। আর এই যুগে আল্লাহ তাআলা যে হাকাম এবং আদাল প্রেরণ করেছেন, যার কাজ হল এই সিদ্ধান্ত করা, এই কিতাবের কোরআনের শিক্ষা অনুসারে সে সিদ্ধান্ত করবেন। তিনি বলবেন যে কোন কাজ খোদার দৃষ্টিতে পছন্দনীয়, যিনি এই সিদ্ধান্ত করবেন যে আল্লাহ তাআলার শিক্ষার তাফসীর কি, তাফসীরের সিদ্ধান্ত তিনি করবেন কোন ধর্ম খোদার দৃষ্টিতে পছন্দনীয়। তো যুগের এই হাকাম এবং আদালে সিদ্ধান্ত করেছেন যে যুগে আমার আগমনের সাথেই তীর, তলোয়ার, কামান, বন্দুকের জেহাদ রহিত, জেহাদের জন্য তোমাদেরকেও সেই রীতি অবলম্বন করতে হবে যা বিরুদ্ধবাদীরা করছে, যা তোমাদের শত্রুরা করছে। বিরুদ্ধবাদীরা বই পুস্তক এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে ঘৃণা প্রসার করছে, তোমরাও বই পুস্তকের মাধ্যমে শুধু তার উত্তরই দেবে না, বরং কোরআনি শিক্ষার প্রসার প্রচার করে এটি প্রমাণ করো যে এটি একমাত্র শিক্ষা যা মুক্তিদাতা, যা মুক্তির কারণ, এটি এক আল্লাহর পক্ষ থেকে। যদি এরা জালিয়াতের জালের মাধ্যমে কোরআনের স্টাইলে বই ছেপে খ্রিস্টান ধর্ম প্রচার করে, তাহলে তোমরা তা রোধ করো, তার উত্তর দাও। তো তো মুসলিম ইসলাম যে বলেছেন যে এখন জেহাদ হলো শিক্ষার এবং জ্ঞানের মাধ্যমে জেহাদ, জেহাদের অর্থ শুধু তরবারি ঘুরানো নয়, তরবারি চালানো নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবীরা জেহাদের কখনো বলেননি যে এটি একমাত্র জেহাদের অর্থ, বরং জেহাদে আকবর বা সবচেয়ে বড় জেহাদ হলো কোরআনের শিক্ষার উপর আমল করা এবং কোরআনের শিক্ষা অনুসারে নিজের জীবনকে পরিবর্তন করা, নিজেকে পরিচালিত করা। যদি জেহাদের বা যুদ্ধ করে উত্তর দেওয়ার অনুমতি থেকে থাকে, আজও সেই অনুমতি আছে। যদি সরকারের উপর আক্রমণ করে, দেশের উপর আক্রমণ করে, সরকারই উত্তর দেয়। কোন সংগঠনের কাজ নয়, এটি উঠে নিজে যুদ্ধ আরম্ভ করা। এই বিবেকের দিক থেকে যারা অন্ধ, আমরা যুক্তির মাধ্যমে প্রমাণ করি যে তোমাদের এই প্রচেষ্টা শিশু সুলভ। যদি এরা যে বই বানিয়েছে দেখা যায় যে একান্ত বাচ্চার মতো কাজ, বাচ্চা তাদের দাবি যে অনেক বুদ্ধিমানেরা এই বই সংকলন করেছে, কিন্তু দেখলে বোঝা যায়, সাধারণ বিবেকের মানুষও দেখে বোঝে যে এটি মানবীয় প্রচেষ্টা, কাঁচা হাতের প্রচেষ্টা। তো কোরআনের হেফাজতের কথা বা সংরক্ষণের রক্ষণাবেক্ষণের কথা বলছিলাম। আল্লাহ তাআলা কোরআনে করিম সম্পর্কে একে ঘোষণা করেছেন যে আমি এর হেফাজত করব, সবসময় রক্ষণাবেক্ষণ করব। সবসময় পাশ্চাত্যের ধর্মযাজক ওরিয়েন্টালিস্ট যারা ইসলামের বিরুদ্ধে ইসলামী শিক্ষাকে বিকৃত করে, তারাও এটি স্বীকার করেছে এবং এটি লিখতে বাধ্য হয়েছে। জন বার্টন, যিনি একজন ওরিয়েন্টালিস্ট বা ধর্মযাজক, তার কালেকশন অব কোরআন বইতে তিনি লেখেন, সামান্য একটা অংশ আমি পড়ব, যে আমাদের কাছে কোরআনের যে মতন বা টেক্সট পৌঁছেছে এটি অবিকল তাই যা মোহাম্মদ মোস্তফার সংকলিত। আজকে আমাদের কাছে যে কিতাব আছে অর্থাৎ কোরআন, এটি মোহাম্মদি টেক্সট বা মোহাম্মদি বই বা গ্রন্থ। এইচ এ আর গিবস লেখেন, এটি অতি বাস্তব সত্য কথা যে কোরআনে কোন প্রকারের পরিবর্তন প্রমাণ করা যায়নি। আর একটি সত্য কথা, এটি আরেকটি সত্য কথা যে মোহাম্মদ রাসূলুল্লাহর শব্দকে অপরিবর্তিত অবস্থায় পুরো সাবধানতার সাথে হেফাজত করা হয়েছে। স্যার উইলিয়াম মুর, অনেক বড় একজন পাশ্চাত্যের ধর্মযাজক, তিনি বলেন যে পৃথিবীর ধরাপৃষ্ঠে এমন কোন বই নেই যার টেক্সট বা মতন 12 শতাব্দী পরও সঠিক অবস্থায় রয়েছে। ডক্টর মরিস বুকাইল তার দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স বইতে লেখেন, এটি ফ্রেঞ্চ থেকে অনুদিত। আজকের যুগে কোরআনের যত কপি আছে তা মূল টেক্সটের মতনের বিশ্বস্ততার সাথে করা কপি। আর দিন রাত চেষ্টা করো, এর ভিতর পরিবর্তনের কোন প্রমাণ পাওয়া যায় না। এমন অনেক লেখক আছেন তারা কোরআন যে অপরিবর্তিত রয়েছে শুরু থেকে সে সম্পর্কে লিখেছেন। নরলেকে, যিনি অনেক বড় ওরিয়েন্টালিস্ট ছিলেন পাশ্চাত্যের, তিনি লেখেন যে এছাড়া আমাদের কাছে সকল প্রকারের সাক্ষ্য আছে, অভ্যন্তরীণ সাক্ষ্য আর বাহিরের সাক্ষ্য। এই কোরআন যে আমাদের কাছে আছে তা সেটি যা স্বয়ং মোহাম্মদ সাল্লাম দুনিয়ার সামনে পেশ করেছিলেন এবং এটিকেই তিনি ব্যবহার করতেন। তিনি আরো লেখেন যে এতে লেখার কোন ভুলভ্রান্তি থাকতে পারে, সন্দেহ সৃষ্টি করার জন্য এরা এই ধরনের বাক্য বলে থাকে। কোরআনের লেখার পদ্ধতিতে ভুল থাকতে পারে এনে বলছেন, কিন্তু হযরত ওসমান পৃথিবীর সামনে যে কোরআন পেশ করেছেন তার বিষয়ে তাই যা মোহাম্মদ রাসূলুল্লাহ পেশ করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও ধারা বিন্যাস অদ্ভুত, ইউরোপের গবেষকদের কোরআনে পরে পরিবর্তন প্রমাণের যে চেষ্টা ছিল তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সুতরাং এটি সেই কিতাব আল কিতাব যা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। পূর্বেও কোন চেষ্টা এর বিরুদ্ধে সফল হয়নি, আজও হবে না, কেননা আল্লাহর নিজের প্রতিশ্রুতি রয়েছে যে আমি এর হেফাজত করব, কোন মানুষের মাধ্যমে এটি আমাদের কাছে পৌঁছেনি, বরং আল্লাহ তাআলা নিজেই এমন বিধান করেছেন যে এর হেফাজত সবসময় রক্ষণাবেক্ষণ সবসময় হতে থাকবে। আর এই সমস্ত চেষ্টার সত্ত্বেও কখনো এই অপবাদ সত্য প্রমাণিত হবে না যে এতে কোন যুগে কোন পরিবর্তন বা পরিবর্ধন হয়েছে। কিতাব শব্দের একটি অর্থ হল একত্রিত বস্তু বা একত্রিতকারী। এই অর্থে কোরআনে করিম সেই কিতাব যাতে সকল প্রকারের শিক্ষা একত্রিত হয়েছে, যাতে সাংস্কৃতিক ধর্মীয় জ্ঞানও আছে, যেমন বলেছে অর্থনৈতিক এবং বিজ্ঞানের জ্ঞানও এতে আছে, নৈতিক শিক্ষামালা এতে রয়েছে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে দালিকাল কিতাব, অর্থাৎ এটি সেই বই যা আল্লাহ তাআলার ইচ্ছায় অস্তিত্ব লাভ করেছে। আর এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলার জ্ঞান সকল জ্ঞানের তুলনায় কামেল উৎকর্ষ। সুতরাং যে সমস্ত শিক্ষা এতে একত্রিত হয়েছে তা আল্লাহ তাআলা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার কামেল জ্ঞানের ভিত্তিতে নাজিল করেছেন, কেননা শরীয়ত তখন পরিপূর্ণতা লাভ করছিল। তাই সমস্ত শিক্ষা যা কোরআনে কারিমে বর্ণিত হয়েছে এমন অন্য কোন শরীয়তের গ্রন্থে এমন উন্নত মানের শিক্ষা নেই। অনেক শিক্ষা কোরআন এবং অন্যান্য কিতাবের একই, কিন্তু সেগুলোর মান তেমন নয়। লারাইবা ফিহে বলে আল্লাহ তাআলা আরো বলেন যে আমি যে সমস্ত জ্ঞানের উৎসস্থল তোমাদেরকে বলছি যে শিক্ষার একান্ত উন্নত মানের হওয়ার ব্যাপারে কোন সন্দেহ নেই, কোন প্রকারের সন্দেহের অবকাশ নেই। তোমরা লক্ষ্য চেষ্টা করো, এ ধরনের গ্রন্থ তোমরা বানাতে পারবে না, তোমরা প্রতারণার আশ্রয় নিয়ে চেষ্টা করবে কিন্তু তাৎক্ষণিক ভাবে নগ্ন হয়ে যাবে, তোমাদের নগ্নতা ধরা পড়বে। একটু ভাবলেই যেভাবে পড়বে বলেছি, এক সাধারণ জ্ঞানের মানুষও, সাধারণ শিক্ষা দেখার মানুষও যদি দেখে তাহলে বুঝে যারা যে এই কিতাব বানানোর চেষ্টা করেছে তাদের কত ত্রুটি, কত ধারা বিন্যাসের কত ত্রুটি। কোরআনে কারিমের শিক্ষার সারাংশ হল তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠা। তৌহিদের চতুর্পাশে এটি পরিবেষ্টন করে। এদের বই যদি পড়েন, তারা যা বানিয়েছে সেটি দেখেন, মুসলমানদের নষ্ট করার জন্য বানিয়েছে। প্রথম দিকেই তৃতীয়বাদের কথা বড় ধূর্ততার সাথে পেশ করা হয়েছে, কিন্তু সেখানে একই আয়াতে তহিদ পেশ করে চিত্তবাদকে তহিদ বানিয়েছে। এক মুসলমান যে মৌলিক জ্ঞান রাখে ধর্মের, সে কিভাবে এটিকে গ্রহণ করতে পারে বা চালাকি এটি করতে পারত যে প্রথমে কিছুটা এক তহিদের শিক্ষা বর্ণনা করে তাতে চিত্তবাদের কোন অংশ অনুপ্রবেশ ঘটাতে পারত, কিন্তু তাদের বেউকুফি এখানেই প্রমাণিত হয়েছে যে আয়াত নিজেরা প্রথমে রেখেছে তাতে একত্ববাদ এবং তৃতীয়বাদ উভয় ধরনের শিক্ষা বর্ণনা করেছে, যাই এটি এখানে বলার প্রয়োজন নেই। এটি অনেক বাজে কথার সমাহার সেই বই। এখন আমি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা উদ্ধৃতি পড়ব। এই কথার ব্যাখ্যা তাতে রয়েছে যে ঐশী এলহাম এবং আল্লাহ তাআলার যে শিক্ষা সেটি সবার জন্য, সকল প্রকৃতির সকল স্বভাবের লোকদের জন্য নয়, বরং ঐশী এলহাম বা আল্লাহ তাআলার এলহামের প্রভাব শুধু সেই সমস্ত প্রকৃতির উপর বা সমস্ত লোকদের উপর পড়ে যাদের স্বভাব, যাদের প্রকৃতি পাক, যাদের তারা পাক এবং পবিত্র প্রকৃতি বা স্বভাব রাখে তাদের জন্য হয়ে থাকে ঐশী শিক্ষা, যারা তাকওয়ার বৈশিষ্ট্য এবং ঐশী গুণাবলীতে সজ্জিত হয় তাদের জন্য হয়ে থাকে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন এই আয়াত অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। এই আয়াত অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন নিয়ে ভাবা উচিত। কত সূক্ষ্মভাবে, কত সুন্দরভাবে, কত সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ তাআলা উত্থাপিত আপত্তির উত্তর দিয়েছেন। এই এমন ব্যক্তি যার মনে সন্দেহ জাগে তাকে এই আয়াত থেকে শিক্ষা নেওয়া উচিত। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা উত্তর দিয়েছে, প্রথমে যিনি কোরআন শরীফ অবতরণের কারণ বর্ণনা করেছেন, অবতরণ করার কারণ বর্ণনা করেছেন এবং তার মাহাত্ম্য এবং মহিমার প্রতি ইঙ্গিত করেছেন এবং বলেন যে আলিফ লাম মিম, আমি খোদা, আমি সর্বাপেক্ষা বেশি জ্ঞানী, অর্থাৎ এ কিতাবের নাজেলকারী অবতরণ কর্তা আমি, যে সর্বজ্ঞ প্রজ্ঞাময়, আমি আলিম এবং হাকিম, যার জ্ঞানের সমান অন্য কারো জ্ঞান নেই। এরপর কোরআনের ইল্লাতে মাদি, অর্থাৎ এর অস্তিত্বের কারণ কি বা কি কেন এটি সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে জালেকাল কিতাবু লা রাইবা ফিহি, এমন উচ্চ পর্যায়ের কিতাব, মহিমান্বিত কিতাব, উন্নত মর্যাদার কিতাব, যার সৃষ্টি উৎসস্থল হল আল্লাহ তাআলার জ্ঞান। ইল্লাতে মাদি অর্থাৎ এর যে অস্তিত্ব লাভ করেছে এটি কোথেকে এসেছে, তো এর উত্তর দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলা পবিত্র সত্তাই এর উৎসস্থল। এখানে আল্লাহ তাআলা ও শব্দ ব্যবহার করেছেন, এই শব্দটা দূরের দিকে ইশারা করার জন্য ব্যবহার হয়, এতে এদিকে ইশারা যে কিতাব উৎসারিত প্রস্তুত হয়েছে সেই সর্বোত্তম গুণে গুণান্বিত সত্তার জ্ঞান থেকে, তিনি আপন সত্তায় অতুল অনুপম, যার পরিপূর্ণ জ্ঞান রাজি ও সুখ্যাতের সূক্ষ্ম রহস্যাবলী মানবীয় দৃষ্টিসীমার নাগালের বাইরে বহু দূরে, অর্থাৎ এর ভিতর যে গভীর জ্ঞান রয়েছে, জ্ঞান রাজি রয়েছে, সুখ্যাতের সূক্ষ্ম রহস্যাবলী রয়েছে, মানুষের জ্ঞান, সাধারণ মানুষের বোধ বুদ্ধি সে পর্যন্ত পৌঁছতে পারে না, তা থেকে দূরে। এরপর এর কোরআনে কারিমের এটি যে প্রশংসাযোগ্য গঠনের কথা বলা হয়েছে, এর বাহ্যিক যে বিন্যাস সেটি যে প্রশংসনীয় সে কথা বলা হয়েছে, বলা হয়েছে লড়াই বা ফিহে, এর মধ্যে কোন প্রকারের সন্দেহ বা সংশয় নেই, অর্থাৎ কোরআন শরীফ তার নিজস্ব সত্তা দলিল প্রমাণ ও অযৌক্তিক সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত, যে এর কোন প্রকার সন্দেহ সংশয় একমাত্র নেই এবং অন্য সব গ্রন্থের মতো কোন কথাও কাহিনীর গ্রন্থ নয়, বরং এ ব্যাপক রূপে সুনিশ্চিত প্রমাণাদি ও সঠিক তথ্য সমৃদ্ধ এটি, আর এটি আপন লক্ষ্য উদ্দেশ্য সাধনে পরিষ্কার প্রমাণাদি পেশ করে, অর্থাৎ কোরআনের যে উদ্দেশ্য লক্ষ্য সেটি পরিষ্কারভাবে যুক্তি এবং প্রমাণ সহ মানুষের সামনে কোরআন উপস্থাপন করে এবং এটি স্বয়ং একটি মজেজা, যার সন্দেহ এবং সংশয় দূর করার ক্ষেত্রে শানিত তরবারির মতো কাজ করে, ধারালো তরবারির মতো এটি কাজ করে, অর্থাৎ মুত্তাকি যদি এটিকে বোঝার চেষ্টা করে সে কোরআনকে এমনই পাবে, তার সকল সন্দেহ এর মাধ্যমে, এর শানিত তরবারির মাধ্যমে দূর হবে এবং আল্লাহ তাআলার অস্তিত্বের, আল্লাহ তাআলা সম্পর্কে শুধু আল্লাহ হওয়া উচিত বা এক সত্তা থাকা উচিত এ পর্যন্তই কোরআন মানুষকে নিয়ে যায় না বা এ পর্যায়ে মানুষকে ছেড়ে দেয় না, বরং কোরআন বলে এটি সুনিশ্চিত পদমর্যাদা পর্যন্ত মানুষকে পৌঁছায়, এই পদমর্যাদা উপনীত করে যে আল্লাহ তাআলা আছেন। এরপর তিনি বলেন যে এগুলো হল তিনটি কারণ কোরআনের, এই এই সমস্ত কারণ যে তিনটি কারণ মুসলিম ইসলাম বর্ণনা করেছেন যেগুলোর সংশোধনের ক্ষেত্রে অনেক ভূমিকা আছে, এগুলোর প্রভাব আছে মানুষের উপর। তারপর কোরআনের চতুর্থ উদ্দেশ্য কি, কোরআনের মূল উদ্দেশ্য, কোরআন নাজেল হওয়ার মূল উদ্দেশ্য, অর্থাৎ এটি পথ প্রদর্শন এবং রাহনুমাই, এটি হেদায়েত দান করা হল কোরআনের উদ্দেশ্য যা কেবল মুত্তাকিদের জন্য নির্ধারিত। এই কথাগুলো সাধারণ মানুষ পৌঁছতে পারে না, শুধু মুত্তাকিরাই এই কথাগুলো বুঝবে। আর বলেন যে হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ এই মহাগ্রন্থ কেবল ওই সকল যোগ্য ব্যক্তিদের হেদায়তের জন্য অবতীর্ণ করা হয়েছে যারা তাদের অভ্যন্তরীণ পবিত্রতা, ধরুন সুস্থ যুক্তি বুদ্ধি, অটুট ধারণা এবং সত্যানুসন্ধানের আগ্রহ এবং তাদের নেক নিয়ত বা সৎ উদ্দেশ্যের ধরুন অবশেষে খোদা তালাকে তারা চিনবে এবং পরিপূর্ণ তাকওয়া বা কামেল তাকওয়া স্তরে উপনীত হবে, অর্থাৎ এই কিতাব শুধু তাদের হেদায়েত দেবে, এই নসিহত তাদের কাজে আসবে, কাজে লাগবে, যারা যারা হেদায়েত পাওয়ার যোগ্য। তারা কিভাবে এর যোগ্য হবে? যাদের অভ্যন্তরীণ অবস্থা পাক হবে, যাদের বিবেক থাকবে, যাদের বুদ্ধি থাকবে, বোধ থাকবে, যারা সোজা পথে বিচরণকারী, আর সকল কোরবানির জন্য তাদের ভিতর একটা আগ্রহ এবং একাগ্রতা থাকবে, সুস্থ নিয়ত থাকবে, তাহলেই অবশেষে তারা কোরআন এমন মানুষকে হেদায়েত দেবে এবং তারা কামিল তাকওয়ায় উপনীত হবে। যদি এইসব বিষয় না থাকে তাহলে কোরআন কারোর জন্য বোঝা সম্ভব নয়। মুসলিম ইসলাম বলছেন যে, অর্থাৎ যাদেরকে খোদা তার আপন আদি জ্ঞানের ভিত্তিতে জানেন যে তাদের প্রকৃতি হেদায়তের জন্য উপযোগী এবং তারা হাক্কানি মারেফত বা সত্য উপলব্ধির ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম, তারা অবশেষে এই কিতাবের মাধ্যমে হেদায়ত পাবে। যেভাবে হোক কিতাব তাদের কাছে পৌঁছতে থাকবে এবং মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে সঠিক পথে আসার তৌফিক দেবেন। দেখো এখানে আল্লাহ তাআলা কত পরিষ্কারভাবে বলেছেন যে সমস্ত লোক খোদা তাআলার জানা মতে হেদায়ত পাওয়ার যোগ্য এবং নিজেদের প্রকৃতির মধ্যে তাকওয়ার বৈশিষ্ট্য রাখে, তারা অবশ্যই হেদায়ত লাভ করবে। তারপর এইসব আয়াতের পরবর্তী আয়াতগুলোতে আরো বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা বিষয় বর্ণনা করেছেন, বলেন যে সকল লোক খোদার বিবেচনায় ঈমান আনার যোগ্য, তারা এখনো মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত না হলেও পরে ধীরে ধীরে তারা অন্তর্ভুক্ত হবে। কেবল সেই সকল লোক বাইরে থাকবে যাদেরকে খোদা ভালোভাবে জানেন যে তারা ইসলামের সত্য পথকে গ্রহণ করবে না, ইসলামের রীতি তারা মানবে না, তাদেরকে নসিহত করো বা না করো তারা ঈমান আনবে না, বা কামেল তাকওয়া ও মারেফতের স্তর পর্যন্ত তারা পৌঁছতে পারবে না। তো অবশ্যই এ সময় আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন যে কোরআনে হেদায়েত থেকে কেবল তারাই লাভবান হতে পারে যারা মুত্তাকি এবং যাদের মূল প্রকৃতি অহং বা নফসের কোন অন্ধকার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েনি, যাদের প্রকৃতিতে কোন প্রকারের অহংকার নেই, কোন অহমিকা নেই, কোন অন্ধকার নেই, তারা এই হেদায়েত পর্যন্ত অবশ্যই পৌঁছবে। কিন্তু যারা মুত্তাকি নয় তারা কোরআনের হেদায়েত থেকে লাভবান হয় না, উপকৃত হবে না, আর হেদায়েত অনর্থক তাদের কাছে পৌঁছবেও না। সুতরাং এই শিক্ষাকে বোঝার জন্য, শোনার জন্য তাকওয়া আবশ্যক, খোদাভীতি আবশ্যক। এই শিক্ষাকে যারা শুনেছেন, গ্রহণ করছে, তাদের পিতা আবু বকর এবং ওমরও ছিলেন, আবু জেহেলের মতো মানুষও ছিল, কিন্তু সত্য সন্ধানী গ্রহণ করে উৎকৃষ্ট পরিণাম তারা পৌঁছেছেন। হাজরা আবু বকর এমন পদমর্যাদা লাভ করেছেন যা কি পৃথিবী শেষ দিন পর্যন্ত স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আবু জেহেলের মতো মানুষ মন্দ পরিণাম দেখেছে। আজও যারা দাজ্জালি চাল চালে, দাজ্জালি প্রতারণার আশ্রয় নেয়, তারা এই কিতাবকে পরিবর্তনের হীন চেষ্টা করছে, এরাও নিজেদের অশুভ পরিণাম দেখবে, আর এই প্রচেষ্টায় তারা কখনো সফল হবে না, কারণ খোদার প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু যারা পবিত্র কিতাবকে, পবিত্র শিক্ষাকে পবিত্র হৃদয় নিয়ে শুনে এবং পড়ে, তা এই শিক্ষা তাদের জীবনে বিপ্লব আনয়নকারী হবে। মুসলিম ইসলামের আরেকটি উদ্ধৃতি আছে যা আমি পড়ছি, সময় অল্প, আমার ইচ্ছা ছিল সারাংশ পেশ করব, কিন্তু সারাংশ পেশ করা সম্ভব না, মূল উদ্ধৃতি পড়া উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, এই উদ্ধৃতির ব্যাখ্যা করা যায় কিন্তু সারাংশ পেশ করা সম্ভব নয়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার উৎকর্ষ শিক্ষা, কোরআনে কারিম শিক্ষা উৎকর্ষ হওয়ার নিজেই দাবি করেছেন। তিনি বলেন, আলিয়াম আকমাল তো লাকুম দীনাকুম ও আতমাম তো আলাইকুম নেয়মাতি, আজকে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণতা দিয়েছি, আমার নেয়মত অর্থাৎ কোরআনের শিক্ষাকে উৎকর্ষতা দিয়েছি। আর আরেকটি জায়গায় কামাল কাকে বলে, উৎকর্ষতা দিয়েছি, এই কামাল বা উৎকর্ষতা বা পরাকাষ্ঠা কি সেটি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন আলম তারা কাইফা দ্বারা বললাহ মাতালান কালেমাতান তাইয়িবাতান কাশাজারাতান তাইয়িবাতান আসলু আসাবাতান ফারুহা ফিসমা তুতি উকুলাহা কুল্ল হিনিন বিইজনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন ওয়া মাতালু কালেমাতান খাবীসাতান কাশাজারাতান খাবীসাতান তুমি কি দেখনি আল্লাহ তাআলা কামেল ধর্মের উপমা পবিত্র বৃক্ষের সাথে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে পবিত্র কালাম পবিত্র কিতাব পবিত্র বৃক্ষের মতো যার মূল মাটিতে প্রথিত মজবুত, এর শাখা গগনচুম্বী, সকল ঋতুতে নিজ প্রভুর ইচ্ছায় সেটি ফল দেয়। আর এই উপমা আল্লাহ তাআলা মানুষের জন্য বর্ণনা করেন যেন মানুষ এগুলোকে স্মরণ করে এবং তা থেকে শিক্ষা নেয়। আর অপবিত্র কথার দৃষ্টান্ত অপবিত্র বৃক্ষের মতো যা মাটি থেকে উৎপাটিত এবং এর কোন স্থিতি নেই, আল্লাহ তাআলা মুমিনদেরকে দৃঢ় এবং গভীরভাবে প্রথিত এবং যুক্তিপূর্ণ তার মাধ্যমে মুমিনদেরকে পৃথিবী এবং পরকালে দৃঢ় প্রতিষ্ঠিত করেন। যারা জুলুম করে আল্লাহ তাআলা তাদেরকে পদভ্রষ্ট করেন, অর্থাৎ অত্যাচারী আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের সাহায্য পায় না যতদিন পর্যন্ত সে হেদায়েতের ভিক্ষা না চায়। অত্যাচারী হেদায়েত পায় না যতক্ষণ নিজে চেষ্টা না করবে। আয়াতের সেই অর্থে করা উচিত যা ঐশী কিতাব নিজে করে থাকে, অর্থাৎ আয়াতের সেই অর্থ করা উচিত যা অন্য আয়াত সম্মত, আর ঐশী কিতাবের নিজের ব্যাখ্যা অন্য অন্য ব্যাখ্যা থেকে প্রাধান্য রাখবে। আল্লাহ তাআলা এই আয়াতে পবিত্র কালাম এবং পাক কিতাবের যে পরাকাষ্ঠা তার ভিতরে এসেছেন তিনটি কথার উপর একটি হল আসলুহা সাবেতন, অর্থাৎ সে তার ইমানের যে মূল সেগুলো দৃঢ় প্রতিষ্ঠিত গ্রথিত প্রথিত হয়, আর সেটি সত্যিকার অর্থে ইমানদার সেটি প্রমাণিত হয়, আর সে নিজেই কামেল ইমান কামেল ইমান পর্যন্ত উপনীত থাকে এবং মানব ফিত্র সেটিকে গ্রহণ করে। আরজ বলতে মানব প্রকৃতিকে বোঝানো হয়েছে, মিনফকেল আরজ শব্দ থেকে এটি স্পষ্টভাবে বোঝা যায়। সার কথা হল ইমানের মূল এমন হওয়া উচিত যা দৃঢ় প্রতিষ্ঠিত এবং যা মানব প্রকৃতি সম্মত হতে হবে। ইমানের দৃঢ়তা এবং মজবুতি এমন দৃঢ় হওয়া উচিত যে মানব প্রকৃতি যা মানব প্রকৃতি সম্পন্ন হবে, মানুষের প্রকৃতির বিরোধী যেন না হয়। আসলাস আবেদনের যে অর্থ আর মানব প্রকৃতি এবং ইমান যেন একাকার হয়ে যায়। আর উৎকর্ষতার দ্বিতীয় দৃষ্টান্ত হল ফারহু হাফিজ সমর্থা তার শাখা গগনচুম্বী হবে, এর অর্থ হল যারা আকাশের দিকে তাকাবে অর্থাৎ প্রকৃতিকে তারা প্রকৃতির যে সেলিফাই কুদরত প্রকৃতির যে নিয়ম আছে সেটিকে গভীর দৃষ্টিকোণ থেকে পরে তাহলে তার সত্যতা তার উপর স্পষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত সেই শিক্ষা অর্থাৎ এই শিক্ষার এর আনুষঙ্গিক শিক্ষা যেমন আমলের বিবরণ, কর্ম বা নির্দেশ বিবরণ এবং এর আখলাকী শিক্ষার বিবরণ পরম পর্যায়ের হবে, অর্থাৎ এর তুলনায় উন্নত মানের শিক্ষার কথা ভাবা যেতে পারে না। যেমন এক বস্তু যখন জমি থেকে আরম্ভ করে আকাশে পৌঁছে যাওয়ার তুলনায় তখন এর তুলনায় বেশি কোনো কিছুর কথা বা উন্নত কিছুর কথা ভাবা যেতে পারে না। মোসা আরো বলেন যে এর পরাকাষ্ঠার তৃতীয় দৃষ্টান্ত হল তুতি উকুলাহা কুল্লা হিনিন, সবসময় সদা যেন ফল বহন করে, কোন সময় এমন যেন না আসে যখন শুষ্ক শাখার মতো সেটি হয়ে যাবে, ফল প্রসন্ন থাকবে। হে বন্ধুগণ দেখো আল্লাহ তাআলা তার এই উক্তি আলিয়া আকমালুম দিনাকুমের ব্যাখ্যা নিজেই করেছেন যে এতে তিনটি লক্ষণ থাকা একান্ত আবশ্যক। তিনি নিজেই তিনটি লক্ষণ বর্ণনা করেছেন আর এগুলোকে প্রমাণ করে দেখিয়েছেন। তিনি আরো বলেন যে ইমানের ভিত্তির প্রথমটি হল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে তিনি একটা স্পষ্টভাবে কোরআনে উল্লেখ করেছেন যে আমি সমস্ত প্রমাণ যদি এখানে উপস্থাপন করি তাহলে তা শেষ করা সম্ভব হবে না। মাসুম আসলাম বলছেন যে ফারুহা ফিসামার অর্থ হল এর শাখা গগনচুম্বী, আর আকাশে যারা দৃষ্টিপাত করে অর্থাৎ প্রকৃতির নিয়মকে যারা পড়েন তারা যেন তা দেখতে পান, আর এটি যেন পরম পর্যায়ে শিক্ষা প্রমাণিত হয়। প্রমাণের একটি অংশ তো উপরের আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, মাঠে উপরে যে আয়াত হুজুর পেশ করেছেন তা থেকে প্রমাণিত হয়। আর এছাড়া আল্লাহ তাআলা কোরআনে কারিমে দৃষ্টান্ত স্বরূপ এসে কোরআনে বলেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন, এর অর্থ হল আল্লাহ তাআলা শানুহু সারা বিশ্বজগতের লালন পালনকারী, অর্থাৎ সমস্ত লালন পালনের পিছনে তিনি মূল শক্তি, সব সৃষ্টির কারণ তিনি, তিনি সৃষ্টি করেছেন এবং লালন পালনও তিনি করছেন, তার রুবুবিয়ত সবকিছুর উপর ছেয়ে আছে। দ্বিতীয়ত তিনি রহমান, অর্থাৎ মানুষের পক্ষ থেকে কোন কর্ম কর্মের পূর্বেই কর্ম ছাড়াই বিভিন্ন প্রকারের নিয়ামত সৃষ্টির উপর তিনি নাজিল করেন। তিনি রহিম, অর্থাৎ কর্মশীল যারা তাদের তিনি সাহায্যকারী হয়ে থাকেন, তাদের উদ্দেশ্য বাস্তবায়নে সাহায্য করেন। মালিক ইয়াউমিদ্দিনও সব সমস্ত শাস্তি পুরস্কার তার হাতে, যেভাবে চান বান্দাদের সাথে ব্যবহার করেন, তার এক বদকর্ম নেক অপকর্ম কারণ শাস্তিও দিতে পারেন যা অপকর্মসম্মত, আর চাইলে তার জন্য ক্ষমার ব্যবস্থাও করতে পারেন। আর সব বিষয় আল্লাহ তাআলার নিজামকে দেখে স্পষ্টভাবে প্রমাণিত হয়। তিনি আরো বলেন তৃতীয় লক্ষণ যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, একটা অংশ আমি শুধু বলছেন আমি ছেড়ে দিয়েছি মাঝে। তৃতীয় লক্ষণ হল তুতি উকুলাহ কুল্লা হিনিন উৎকর্ষ বা কামেল কিতাবে আরেকটি পরিচয় হল যে ফলে প্রতিশ্রুতি দেয় সেটি শুধু প্রতিশ্রুতি নয় বরং সেই ফল সবসময় দিতে থাকে। ফল অর্থ হল আল্লাহ তাআলা তার আল্লাহর মোলাকাত, মোলাকাতের বা স্বর্গীয় বরকত এবং আল্লাহর সাথে কথোপকথন, সকল প্রকারের কবুলিয়ত এবং অলৌকিক নিদর্শন সাথে সন্নিবেশিত থাকে। আল্লাহ তাআলার সাথে মোলাকাত, আল্লাহর সাথে আল্লাহর দিদার, এটিকে ফল আখ্যা দেওয়া আছে। দোয়া কবুল হওয়া, আল্লাহ তাআলা অনেক লোকদের সাথে যে সমস্ত কথোপকথন করেন, এই সব কিছুই ফল আখ্যা দিয়েছেন মাসুম ইসলাম। আল্লাহ তাআলা স্বয়ং বলেন যে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাযী কুনতুম তুওয়াদুন নাহনু আওলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহী আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। অর্থাৎ যারা বলেন যে আল্লাহ আমাদের প্রভু, এরপর তারা তার উপর অবিচল থাকে এবং নিজেদের কথা থেকে তারা বিচ্যুত না হয়, বিভিন্ন প্রকারের ভূমিকম্প আসলেও তারা অবিচল হন না, তাদের পাদ উদুল্যমান হয় না, তাদের উপর ফেরেশতা নাযিল হয়, ফেরেশতা তাদেরকে এই খবর দেয় যে তোমরা ভয় পেও না, দুঃখিত হইও না, সেই জান্নাতের শুভ সংবাদ নাও যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অর্থাৎ সেই জান্নাত তোমরা লাভ করেছ, জান্নাতি জীবনের এখন সূচনা হয়েছে। কিভাবে সেই জীবনের সূচনা হয়েছে? নাহনা অলিয়াউকুম, অর্থাৎ আমরা তোমাদের প্রতিভু, তোমাদের জন্য আমরাই দায়ী এই পৃথিবীতেও পরকালেও। এই জান্নাতি জীবনে তোমরা যা কিছু চাইবে পাবে, এটি গফুর রহিমের পক্ষ থেকে আতিথেয়তা। আতিথেয়তা বলতে সেই ফলের দিকে ইশারা যা আয়াতুতি উকুলাহা কুল্লাহিনিনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আয়াত ফারুহা ফিসসামা সম্পর্কে একটি কথা বাদ পড়েছে, মাসুম বলছেন যে এর উৎকর্ষ পরম পর্যায়ের শিক্ষা কিভাবে প্রমাণিত হয়। এটি এইভাবে যে কোরআনে যত শিক্ষা এসেছে সেগুলো এমন আইন ছিল যা নির্দিষ্ট জাতি বা নির্দিষ্ট সময়ের জন্য ছিল, গণহিত সাধনের বৈশিষ্ট্য বা শক্তি সেই শিক্ষার ভিতরে ছিল না, তা নির্দিষ্ট জাতি বা নির্দিষ্ট যুগের জন্য ছিল, সবার জন্য তাতে কল্যাণ নিহিত ছিল না। কিন্তু কোরআনে করিম পৃথিবীর সকল জাতি এবং সকল যুগের জন্য ছিল এবং সকল যুগের পরিপূর্ণতার জন্য ছিল। দৃষ্টান্ত স্বরূপ বলা হয় হযরত মুসার শিক্ষাতে জোর দেওয়া হয়েছে বেশি শাস্তির উপর এবং প্রতিশোধের উপর, যেমন দাঁতের জন্য দাঁত এবং চোখের জন্য চোখ। এ ধরনের বাক্য থেকে বোঝা যায় এটি স্পষ্ট হয়। হযরত মুসার শিক্ষাতে ক্ষমা এবং মার্জনার উপর জোর বেশি। এটি স্পষ্ট যে উভয় শিক্ষা অসম্পূর্ণ, খুব বেশি প্রতিশোধ নিলেও কাজ হয় না, আর ক্ষমা করলেও শুধু ক্ষমা করলেও কাজ হয় না, বরং যথাসময়ে কঠোর হতে হয় বা ক্ষমাও করতে হয়। যেমন আল্লাহ তালা বলেন হাফামান আফা ও আসলা হাফা আজরুহু আল্লাহ। আসল কথা হল অন্যায় করলে অন্যায়ের সম্পূর্ণ শাস্তি দিতে হবে, কিন্তু যে ব্যক্তি মার্জনা করে আর এর ফল যদি সংশোধন হয় তাহলে বিশৃঙ্খলা নয়, অর্থাৎ যথাযথ স্থানে মার্জনা করতে হবে। আল্লাহ তাআলার এমনটি হলে এর উপর আল্লাহ দৃষ্টি থাকে, অর্থাৎ পছন্দনীয়। ফাসাদের অর্থ হল কোন ব্যক্তি যদি চরিত অভ্যস্ত হয় তাকে মার্জনা করতে গেলে ছেড়ে দেয়, সে আবার চুরি করবে, অন্যের ক্ষতি করবে, আর এর ফলে পাপের পাপ ছড়ানোর আশঙ্কা থাকে। তাই এখানে মার্জনা করা একটা ফাসাদের কারণ, অর্থাৎ বিশৃঙ্খলার কারণ। তো মোসা ইসলাম বলছেন যে দেখুন, এ তুলনা উত্তম শিক্ষা আর কি হতে পারে, মার্জনাকে তার স্থানে এবং প্রতিশোধকে তার নিজের জায়গায় রাখা হয়েছে। আবার আল্লাহ বলা হয়েছে ইন্নাল্লাহি আমর বিলাদলি ওয়াল ইহসানি ওয়া ইতায়ে যিল কুরবা, অর্থাৎ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা আদল করো, আর আদলের পরের স্তর হল আদালের পাশাপাশি অনুগ্রহ করো এবং মানুষের সাথে এমনভাবে ভালোবাসার ব্যবহার করো যেন তারা তোমাদের প্রিয়জন, নিকটাত্মীয়। এখন ভাবা উচিত যে এখানে স্তর পদক্ষেপ তিনটি, প্রথমে আদল করে অর্থাৎ যে অধিকার চায় তার সামনে প্রথম ব্যক্তি অধিকার চায়, এরপরে পদমর্যাদা হল এহসান, আরো উন্নতি করলে মানুষ এহসানকে ভুলে গিয়ে মানুষের সাথে এমন ভালোবাসার ব্যবহার করে যেভাবে মা বাচ্চার প্রতি ভালোবাসা প্রদর্শন করে, অর্থাৎ সহজাত আবেগ নিয়ে মানুষের সাথে ভালোবাসার আচরণ করে। মুসলিম বলছেন যে এমন কামেল কিতাবের পর আর কোন কিতাবের অপেক্ষা করব যে সমস্ত মানবীয় প্রয়োজনীয় কাজ নিজের হাতে নিয়েছে, পূর্ব কিতাবের মতো শুধু একজাতির সাথে সম্পর্ক রাখেন, বরং বেদের সকল জাতি সংশোধন করতে চেয়েছে, বরং মানুষের সভ্য করার জন্য প্রয়োজনীয় সবকিছু বর্ণনা করেছে, বন্যদেরকে মানবতাবোধ শিখিয়েছে, মানুষ বানানোর উপর উন্নত নৈতিক শিক্ষা দিয়েছে। কোরআনেরই ইহসান মানুষের উপর যে স্বভাবজ অবস্থা বা নৈতিক অবস্থাতে পার্থক্য করে দেখিয়েছে, স্বভাবজ অবস্থা থেকে বের করে উন্নত আখলাকের অন্যতম স্তরে পৌঁছিয়ে সেখানে ছেড়ে দেয়নি, বরং এর পরে যে স্তর ছিল অর্থাৎ আধ্যাত্মিক অবস্থার পর্যন্ত পৌঁছার জন্য পবিত্র তত্ত্ব জ্ঞানের দরজা খুলেছে, অর্থাৎ স্বভাবজ অবস্থা থেকে নৈতিক অবস্থায় পৌঁছিয়েছে, নৈতিক অবস্থায় উন্নত নৈতিক অবস্থায় পৌঁছার পর আধ্যাত্মিক পদমর্যাদা দিয়েছে কোরআন, আধ্যাত্মিকতা অর্জনের রীতি শিখিয়েছে। তিনি আরো বলেন যে পবিত্র তত্ত্বজ্ঞানের দরজা খুলেছে, শুধু খোলেনি বরং লক্ষ মানুষকে এ পর্যন্ত পৌঁছিয়েছে। আর এভাবে তিন ধরনের শিক্ষা দেওয়ার কথা আমি পূর্বে উল্লেখ করেছি, খুব সুন্দরভাবে দিয়েছে। তো সমস্ত শিক্ষা যার উপর ধর্মীয় তরবিয়তের ভিত্তি, এটি সম্পূর্ণ এটি কামেল। আর কোরআন এই দাবি করেছে যে আমি ধর্মীয় শিক্ষার গণ্ডিকে বৃত্তকে পরিপূর্ণ করেছি। এভাবে আল্লাহ তাআলা বলেন যে আলিয়াম আকবাল তোলাকুম দিনাকুম ও আতমাম তো আলাইকুম নেমাতি ও রাদি তোলাকুম আল ইসলাম আদিনা। আজ আমি তোমাদের জন্য ধর্মকে সম্পূর্ণ করেছি আর নেয়ামতকে পরিপূর্ণ করেছি, আর আমি তোমাদের ধর্ম ইসলাম নির্ধারিত করে আনন্দিত, অর্থাৎ ধর্মের চূড়ান্ত উদ্দেশ্য তাই যা ইসলাম শব্দের ভিতর নিহিত, অর্থাৎ শুধু আল্লাহর হয়ে যাওয়া আর নাজাত, এবং নিজের নাজাত আপনি নিজের সত্তাকে উৎসর্গ করে চাওয়া, আর নিজের নাজাত এবং মুক্তি নিঃসত্তাকে উৎসর্গ করে তালাশ করা, অর্থাৎ নাজাত নিঃসত্তাকে উৎসর্গ করে পাওয়া যাবে, অন্য কোনো ভাবে নয়। আর এই নিয়ত এবং এই ইচ্ছাকে কার্যত প্রমাণ করে দেখানো, আর এটি সকল পরাকাষ্ঠার বা সকল উৎকর্ষের এটি পরম মার্গ যা কোরআনে করিম আমাদেরকে দিয়েছে, এটি সকল শিক্ষার পরাকাষ্ঠা, এটি সকল শিক্ষার উৎকর্ষতা যা কোরআন আমাদের সামনে পেশ করেছে। আর কোরআন এই শিক্ষাই আমাদের কাছে পৌঁছিয়েছে। আল্লাহ তাআলা আর কোরআনে এই শিক্ষার পূর্বের কোন শরীয়ত মোকাবেলা করতে পারে না, ভবিষ্যতেও কখনো এই ধরনের শিক্ষা আসতে পারে না বা নাজেল হতে পারে না, আসবেও না। আল্লাহ তাআলা এই কিতাবের শিক্ষাকে আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমাদের জীবনকে সে অনুসারে পরিচালিত করার এবং এর শিক্ষাকে প্রচার এবং প্রসারের আমাদেরকে তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ